الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فاستعيذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا شمانيت شديشي مسلم هاي بندقون السلام عليكم ورحمة الله وبركاته أمرا إيتي قربي অর্থাৎ গত সপ্তাহে যে বিষয় সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম সেই বিষয়েরই পরিপূরক অংশ হিসেবে আমরা আজকের এই বক্তব্যকে ধরতে পারি। সেটা হলো এই যে আমরা বর্তমান বিশ্বে ইসলামের অনেক রূপ চেহারা দেখে থাকি, ইসলামের ভিতরে অনেক পার্থক্য দেখে থাকি, মতভেদ দেখে থাকি, বিভিন্ন দলমত দেখে থাকি, এই ক্ষেত্রে আমরা কিভাবে সঠিক ইসলাম পাব, সঠিক ইসলাম আমরা ধারণ করতে এবং চর্চা করতে পারব, সে সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। এবং আমরা ইতিপূর্বে বেশ কিছুক্ষণ এই বিষয়ের উপরে শুনেছি, আজকেও ইনশাআল্লাহ সেই বিষয়ের উপরেই আলোচনা করব। এই আয়াতের তর্জমা করে শুরু করব। আল্লাহ তবারক তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো এবং তোমাদের যারা শরীয়ত সম্মত নেতা তাদের যদি তোমাদের ভিতরে কোনো মতপার্থক্য হয়ে যায়, কোনো বিষয়ে যদি তোমরা মতভেদ করো, ফরুদ্দু হইয়া আল্লাহ ওয়া রাসূল, তাহলে তোমরা সেই বিষয়টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। যালিকা খাইর, এটাই হলো উত্তম। ওয়া আহসানু তাউইলা, এটাই হলো পরিণতির দিক দিয়েও ভালো। এখানে আল্লাহ তবারক ওয়া তাআলা মতভেদ হতে পারে তার একটা ইঙ্গিত দিয়েছেন, মতভেদ হতে পারে তার একটা ইঙ্গিত আল্লাহ তবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। অন্য আয়াতে এরকমই কথা বলা হয়েছে, ওয়াখতালাফতুম ফি শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে বিষয়ে তোমরা মতভেদ এবং মতপার্থক্য করো না কেন, এটার একটা সঠিক সিদ্ধান্ত, এর ফয়সালা আল্লাহর নিকটে রয়েছে। আজকে আমরা তাহলে কিভাবে ফয়সালা নিতে পারি, কিভাবে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সঠিক ইসলাম কোনটা? শুধু আল্লাহ তবারক ওয়া তাআলা এরকম ইঙ্গিত দেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইঙ্গিত দিয়েছেন। যেমন ইতিপূর্বে আপনার হযরত আরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিস বিস্তারিতভাবে শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা فعليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ। এই যে হাদিস আপনাদের কাছে তুলে ধরেছিলাম, আল্লাহর রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা যারা দীর্ঘায়ু লাভ করবে, দেখবে ইসলামের ভিতরে অনেক মতপার্থক্য সৃষ্টি হয়ে গেছে। সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন এবং আল্লাহ রাসূল সাহাবীদেরকে চিকিৎসাও দিয়ে দিয়েছিলেন, এই মতপার্থক্যের সময়, মতভেদের সময়, মতানৈক্যের সময় কিভাবে তারা সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে এবং অটল থাকতে পারে, সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পন্থা দিয়েছিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদীন, তোমাদের মতভেদের সময় মতপার্থক্যের সময় একমাত্র ব্যবস্থা হল সঠিক পথে থাকার উপরে, সঠিক সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত থাকা, যে তোমরা ওই অবস্থায় একমাত্র ডানে বামে না তাকিয়ে শুধুমাত্র আমার সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিন অর্থাৎ পরবর্তী আমার নবুয়তের যে উত্তরাধিকারী হবেন তাদের সুন্নতকে তোমরা হাতে নাতে আঁকড়িয়ে ধরবে, এই হল ব্যবস্থা। এবং বাস্তব সাহাবিদের যুগে যারা দীর্ঘায়ু লাভ করেছিলেন তারা ইসলামের ভিতরে মত পার্থক্য দেখে নিয়েছিলেন। শিয়া দল তৈরি হল, খারিজি দল তৈরি হল এবং এই দলের আওতায় আরো অনেক উপদল তৈরি হয়েছিল এবং সেটা 37 হিজরির ঘটনা আপনারা শুনেছেন। 37 হিজরির পরে থেকে আরো কত সাহাবি জীবিত ছিলেন, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু 110 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এরকমই বহুকাল বেঁচে ছিলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু অনেক দিন বেঁচে ছিলেন, তারা এগুলো দেখে গেছেন। কিন্তু তারা কি বিভ্রান্ত হয়েছিলেন? এই সমস্ত দল তৈরি হওয়ার কারণে, অনেক মতপার্থক্য সৃষ্টি হওয়ার কারণে কোন সাহাবির কথা শুনেছেন যে তারা বিভ্রান্ত হয়ে গেছিলেন, তারা গোমরা হয়ে গেছিলেন, তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছিলেন, এরকম ইতিহাস আছে? আল্লাহ রসুলের ওসিয়ত অনুযায়ী তারা আমল করেছে, তারা এত দল মত হওয়ার পর সঠিক পথে প্রতিষ্ঠিত থেকে ওই অবস্থায় তারা দুনিয়া ত্যাগ করে আল্লাহ তো বড় তালার সান্নিধ্যে চলে গেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাম তাহলে আমাদের ব্যাপারে কি বলতে পারেন? সাহাবিদের ব্যাপারেই তো বললেন যে অনেক মত পার্থক্য সৃষ্টি হয়ে যাবে এবং তাদেরকে এই চিকিৎসা দান করলেন, তাহলে আমাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে জানা হয়েছিল কিনা, আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল কিনা, এই সম্পর্কে আমরা যদি জানতে যাই তাহলে দেখব যে আল্লাহ রাসূলকে আমাদের সম্পর্ক জানানো হয়েছে। কিয়ামত পর্যন্ত এই ইসলামের ভিতরে কত দল তৈরি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংখ্যা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ঘোষণা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, ইফতারাকাত বনু ইসরাঈল ইলা 72 ফিরকাতান ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লাহা ফিন্নার ইল্লা ফিরকাতুন ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, হাদিসটি সুনান গ্রন্থে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, এছাড়াও মাসানিদ, মুসনাদ আহমদ ইত্যাদি, তবরানি, এই হাদিসগুলির ভিতরে এসেছে এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইফতারাকাত বনু ইসরাঈল ইলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা, বনু ইসরাঈলরা 72 ভাগে বিভক্ত হয়েছিল এবং আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। নতুন কথা না, এটা খুব পুরাতন কথা, এটা নতুন কিছু আমরা চর্চা করছি না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে 1417 বছর পূর্বে বা 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল এই ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হওয়ার পর। তাহলে নতুন কিছু আমরা চর্চা করছি না, আমাদের এই দলমত মতভেদ এটা নতুন কিছু দেখতেছি না, আল্লাহ রাসূলের যুগে এইসব এই সম্পর্কে কোন ইঙ্গিত নাই, হঠাৎ করে এরকম হয়ে গেল, আমরা এখন বিপদে পড়ে যাব, আমরা এরকম নার্ভাস হয়ে যাব, আমরা এরকম হতাশাগ্রস্ত হব। আল্লাহ রাসূল এ সম্পর্কে জানতেন, তাকে জানানো হয়েছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওটার চিকিৎসা বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, সবগুলি জাহান্নামে যাবে। ইল্লা ফিরকাতুন ওয়াহিদা, একটি মাত্র জান্নাতে যাবে, একটি মাত্র জান্নাতে যাবে। আজকে কিন্তু এই হাদিস নিয়েও বিরাট একটা বিভ্রান্তি চলছে, এত দলমত হয়ে গেছে, প্রত্যেকে আবার ব্যাখ্যা করে এই হাদিসটাকে নিজের দলের সপক্ষে টেনে আনার মানে বৃথা চেষ্টা করে, সপক্ষে টেনে আনার চেষ্টা করে যে এটা সেই যে জান্নাতি দল, এটা আমরাই, এবং অন্যান্য দলকে বের করে দেয়, অন্যান্য দলকে বের করে দেয়। তাহলে কি যে যত দাবি করতে পারবে সেই দলই কি জান্নাতের এই জান্নাতি দলের ভিতর আসতে পারবে? খালি মৌখিক দাবির কারণে? আর কিছু মাপকাঠি আছে? এই মাপকাঠির মাধ্যমে যেই দল বা যেই জনগোষ্ঠী এই দলের অন্তর্ভুক্ত হবে কেবলমাত্র তারাই হবে ফেরকা নাজিয়া। এরকম মৌখিক দাবির মাধ্যমে নাই, মৌখিক দাবি তো অনেকেই অনেক করতে পারে, মাপকাঠি দলিল প্রমাণের ভিত্তিতে বলতে হবে। দলিল প্রমাণের ভিত্তিতে যদি দেখা যায় যে কোন দল এই জান্নাতি দলের ভিতরে আসতেছে তাহলে, কিন্তু এই হাদিস কিন্তু বিরাট একটা আমাদের যেমন হতাশার সৃষ্টি করে তেমন একটা আশারও কিন্তু উদ্রেক করতেছে। হতাশাও যেমন হচ্ছে তেমন এখানে কিন্তু একটা সান্ত্বনাও এসে পড়েছে, একটা নির্দিষ্ট কিছু আপনি জানতে পারতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে একটি মাত্র দল যাবে জান্নাতে। তাহলে কিন্তু এখানে আমাদের যে অন্তর্নিহিত কিছু প্রশ্ন, আমাদের অন্তর্নিহিত কিছু সংশয়, এর কিন্তু উত্তর এসে গেছে। আমরা অনেক সময় বাতিল পন্থীদের সংখ্যা অনেক বেশি দেখে এরকম শয়তানে ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা দেয় যে ওরাই মনে হয় হক পথে রয়েছে, ওরাই মনে হয় হক পথে রয়েছে, মানে সংখ্যা বেশি দেখে। সংখ্যা বেশি দেখে অনেক সময় আমরা এই কথাও বলে থাকি বা এই দাবি করে থাকি যে ওরাই মনে হয় হক পথে, এত লোক একদিকে চলেছে, ওরা হক না তো কেন, ওরা সঠিক যদি না হলো তো যাচ্ছে কেন ওই দিকে লোক, এরকম আমরা একটা কথা বলে থাকি। এই হাদিস কি বলছে শোনেন, কোন পথে সংখ্যাগরিষ্ঠ লোক থাকাই হল ওই ওই মতের বা ওই দলের বাতিল হওয়ার পরিচয়। বুঝতে পেরেছেন? বাতিলের সংখ্যা বেশি থাকবে, এই হাদিস হল তার দলিল। কত বেশি হকের তুলনায় কত বেশি এক আর বাহাত্তর, এক আর বাহাত্তর থাকবে। বুঝতে পেরেছেন কথাটা? কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যেই ধারণা করে থাকি সেই ধারণা সম্পূর্ণ উল্টা, সেই ধারণার সম্পূর্ণ উল্টা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হকপন্থীদের দল খুবই কম থাকবে, হকপন্থীদের দলে লোক সংখ্যা খুবই কম থাকবে, হকপন্থীদের দল খুব কম হবে এবং বাতিলের দল হবে বেশি, বাহাত্তর এবং এক। কাজে আমরা ওই যে ধারণা করে থাকি সেই ধারণার উল্টা একটা আমরা সিদ্ধান্ত এই হাদিসের মাধ্যমে নিতে পারি যে কোন দলে অধিক লোক সংখ্যা থাকা বা কোন পথে অধিক লোক চলে যাওয়া সেটাই হলো তার বাতিল হওয়ার পরিচয়, সেটাই হলো তার বাতিল হওয়ার পরিচয়। রাসূলের হাদিস দিয়ে পাওয়া যাচ্ছে। কাজেই যখন এরকম হয়ে গেল ব্যাপার, তাহলে আমাদেরকে যাচাই করে নিতে হবে, তাহলে ওই বাহাত্তরের পথে যাওয়া, বাহাত্তর ভাগে বিভক্ত, বাহাত্তর দলে যারা বিভক্ত হয়ে গেছে ওই পথে থাকা খুব সহজ, আপনি একটু বেখেয়াল চললেই ওখানে যে বসে আছেন ওই দলের ভিতরে ঢুকে আছেন, পরিশ্রম হবে না, কারণ রাস্তা অনেক, 72টা রাস্তা। যদি আপনি পরিশ্রম না করেন, তীক্ষ্ণ দৃষ্টি এবং তীক্ষ্ণ বিবেকে যদি আপনি যাচাই না করেন নিজেকে, তাহলে কখন যে 72-এর ভিতরে যায় বসে আছেন তার কোনো ঠিক নেই। কারণ আল্লাহ রাসূল এরকম কথা বলেননি যে সারা বিশ্বের মানুষ 73 ভাগে বিভক্ত হবে, মুসলমান অমুসলিম সব মিলে। বরং আল্লাহ রাসূল বলছে উম্মতি, আমার উম্মতের ভিতরে মুসলমানেরা 73 ভাগে বিভক্ত হবে এবং 72টা হবে জাহান্নামী, একটাই হবে জান্নাতি। কাজে পরিশ্রম করতে হবে, যদি বেখেয়ালে থাকা যায় তাহলে কিন্তু মুশকিল আছে। যদি বেখেয়ালে আমরা থাকি, একটু যদি আমরা চিন্তা না করি, এগুলো নিয়ে যদি মাথা না ঘামাই, এটা নিয়ে যদি পরিশ্রম না করি, তাহলে কিন্তু বিপদ আছে। এত নিরাপদ হয়ে আমাদের থাকা যাবে না। সবসময় আমাদের তাহলে চেষ্টা করতে হবে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে পরিষ্কার ভাবে আমাদেরকে এই হাদিসের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন যে কোন দলে লোক সংখ্যা বেশি থাকাই হল সেই দলের বাতিল হওয়ার পরিচয়। আজও আপনারা একটু বাস্তবের দিকে তাকিয়ে দেখেন না, বাস্তবের দিকে একটু নজর দেওয়া যাক। আমরা প্রচলিত যে হিসাব নিকাশ রয়েছে জনসংখ্যার, পৃথিবীর জনসংখ্যার, তার ভিতরে বলা হয় যে 400 কোটি নাকি মানুষ, তার ভিতরে 100 কোটি মুসলমান এবং 300 কোটি হল মুশরিক কাফের। বেশি হল না? বেশি হল কি না? আজও ওরকম অবস্থা। এটা হল ব্যাপক অর্থে আমরা নিলাম ইসলামকে। যদি আমরা ব্যাপক অর্থে নিই, ভৌগোলিক অর্থে যদি আমরা গ্রহণ করি, তাহলেও আমরা দেখা যাচ্ছে যে মুসলমান জাতি অল্প, 400 কোটির মধ্যে 300 কোটি হল কাফের মুশরিক, 100 কোটি হল মুসলমান। এটা হল ভৌগোলিক মুসলমানের মানে দিক দিয়ে লক্ষ্য করে বলতেছি। এরপর দেখেন যে কমাইতে থাকেন, এরপরে দেখবেন যে যারা বাতিলপন্থী মুসলমান দাবিদার কিন্তু বাতিলপন্থী, এদের সংখ্যা বেশি। যারা মনে করেন যে শিরক বেদাতের জন্য বেশি উদার, দেখবেন যে তাদের সংখ্যা আরো বেশি। যারা শিরক বেদাত যাদের ভিতরে একটু কম, তাদের সংখ্যা আরো কম। যাদের ভিতরে তার চেয়ে একটু কম, তাদের সংখ্যা আরো কম। এরপরে যারা শিরক বেদাতের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না, তাদের খোঁজও নেই। যারা শিরক বেদাতের সাথে, যে সমস্ত মুসলমান শিরক বেদাতের সাথে সম্পর্ক রাখতে চায় না, তাদের খোঁজও নাই। কোথায় বাংলাদেশের কোন আনাচে কানাচে দুই একজন করে পাবেন? কিন্তু আমাদের তো পার্টি বড় করা উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হবে, আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে এই যে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়া। যদি আমরা পার্টির দিকে দেখি কোন পথে লোক সংখ্যা বেশি, ওটাকে যদি আমরা মাপকাঠি তৈরি করি, তাহলে কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি। তাহলে এর অপোজিট আর একটা কথা বলবো, হকপন্থীদের সংখ্যা সবসময় কম। হকপন্থীদের পরিচয় হল যে তারা সংখ্যায় কম হবে। হকপন্থীদের একটা বৈশিষ্ট্য হল তারা সংখ্যায় খুব কম হবে, খুবই কম। এটাই এই হাদিসে প্রমাণ করে। এবং এ সম্পর্কে এই এই কথার সমর্থনে শুধু এই হাদিসই না, কোরআনে ভুরি ভুরি আয়াত এসেছে। কোরআনের ভিতরে যদি আপনারা দেখেন কোরআনের আয়াতগুলি, তাহলে যেখানে আকসার এবং কাসির এসেছে, আকসার এবং কাসির শব্দ দিয়ে বলা হয়েছে মানুষ সম্পর্কে বা কোনো কিছু বলা হয়েছে, আকসার এবং কাসির মানে অনেক, যেখানে অনেক বলা হয়েছে কোরআনে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন তারা বাতিল, তারা অজ্ঞ, তারা গুমরা, তারা জাহান্নামী, তারা জালেম, তারা ফাসেক, তারা এরকম ভাবে আল্লাহ তাআলা যেখানে কাসির এসেছে এই কথাগুলো উল্লেখ করেছেন। এ সম্পর্কে কিছু আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরলে আরো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর অনুকূলে অনেক আয়াত আমাদের কাছে তুলে ধরেছেন। যেমন একটি আয়াত সূরা ইউসুফের 103 নম্বর আয়াত, আল্লাহ তবারক ও তাআলা বলতেছেন, ওয়ামা আকতারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে রাসূল আপনি যতই লোক লালসা করুন না কেন অধিকাংশ লোককে আপনি মুমিন পাবেন না, আপনার লালসা যতই বেশি হোক। এটা আমার নিয়ম, এটা আমার নিয়ম, অধিকাংশ লোক বাতিলে থাকবেই। এরপরে আল্লাহ তাআলা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, সূরা ইউসুফ 21 নম্বর আয়াত, অধিকাংশ মানুষই আসলটা বুঝতে ব্যর্থ হবে। এগুলো সব আল্লাহ তাআলার কথা। তারপরে আল্লাহ তাআলা এটাও বলছেন, আম ইয়াকুলুনা বিহি জিন্না বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক কারিহুন, এই কাহিনা বলতে চাই যে আপনি পাগল, আপনার নিকটে পাগলামি রয়েছে। না তাই নয়, বরং আপনি যে হক নিয়ে এসেছেন এই হকের অনুসারীরা কম হয়ে থাকে, হকের বিরোধীরা বেশি হয়ে থাকে, তাই প্রমাণ আপনি সঠিক নিয়ে এসেছেন, এই হক প্রচার করতেছেন, এই হকের বিরোধী বেশি হয়ে থাকে। তারা আপনাকে পাগল বলে প্রত্যাখ্যান করতে চায়। না, এটা আপনাকে প্রত্যাখ্যান করা নয়, বরং হকের বৈশিষ্ট্য হল এই যে এই হককে প্রত্যাখ্যানকারী সংখ্যা বেশি হবে, এই বাস্তব সত্য তারা প্রতিষ্ঠিত করতেছে যে হকের সংখ্যা যে কম হবে, হক ঘৃণিত হবে অধিকাংশের কাছে, সেটারই তারা প্রমাণ প্রতিষ্ঠিত করতেছে। এটা আপনাকে ঘৃণা করতেছে না, আপনার দুর্নাম এবং অপবাদ ছড়াচ্ছে না, এগুলো সব আল্লাহর কথা। এরকম 16টা আয়াত এখানে আমি একত্রিত করেছি, এবং আমি এ সম্পর্কে আপনাদের কাছে একটা নিয়মই বেঁধে দিলাম। অধিকাংশ জায়গায় যেখানে আল্লাহ তোমার কথা আকসার বলেছেন এবং কাসির বলেছেন, ওখানে দেখবেন যে কল্যাণজনক কিছু নাই, বাতিল সম্পর্কে আল্লাহ ওই কথা উল্লেখ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শেষে এই কথাও উল্লেখ করে দিয়েছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা, আল্লাহ তাআলা এই ফয়সালাও দিয়ে দিয়েছেন। সবগুলো আয়াত উল্লেখ করলে সময় লেগে যাবে, এই জন্য আল্লাহর ফয়সালাটাও আমি শুনিয়ে দিচ্ছি। যখন অধিকাংশের ব্যাপারে, সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে এরকম একটা আল্লাহর পক্ষ থেকে তথ্য এসে পড়লো, আল্লাহ তাআলা একটা ফয়সালাও দিয়ে দিলেন তাদের পরিণতি সম্পর্কে, যখন ঘটনা এই যে অধিকাংশ লোক বাতিলের উপরে থাকবে, অধিকাংশ লোক হককে ঘৃণা করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেও দিলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন, এই জন্য আমি জাহান্নামকে তৈরি করে রেখেছি অধিকাংশ জিন এবং ইনসানের জন্য, খালাস আল্লাহ বলে দিলেন। আয়াত নম্বর সূরা আরাফ 189 নম্বর আয়াত। এরপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে। আল্লাহর রসুল যখন দাওয়াত প্রচার করলেন, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, আল্লাহর রসুলের ভিতরে মানুষ, মানব সমাজের ভিতরে, মানুষ স্বভাবের ভিতরে এরকম একটা ধারণা আসবে, এরকম একটা সংশয় সৃষ্টি হবে, আল্লাহর রসুলও একটু নার্ভাস হয়ে গেছিলেন যে এরকম এত খাঁটি হক আমি প্রচার করতেছি যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসতেছে, অথচ এই হক এই সঠিকটাকে তারা প্রত্যাখ্যান করতেছে। আল্লাহর রসুল চিন্তিত হয়েছিলেন, খুবই উদ্বিগ্ন হয়েছিলেন, এরকম একটা আল্লাহর রসুলের ভিতরেও সৃষ্টি হয়েছিল যে কি ব্যাপার, যেই হকের ব্যাপারে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, যেটা একেবারে খাঁটি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট আসা, এটা গ্রহণ করতেছে না মানুষ। এই পথে লোক না এসে বরং বাতিলের পথে লোক বেশি, ব্যাপার কি? আল্লাহ রসুলের অন্তরে এরকম একটা জেগেছিল, তখন আল্লাহ তো বড় কথা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়েছিলেন, قد نعلم انهم يحزنك الذي يقولون انهم لا يكذبونك ولكن الظالمين بايات الله يجحدون. يا رسول আমি জানতে পারতেছি, আমি জানছি আপনি চিন্তাগ্রস্ত হচ্ছেন, আপনি চিন্তিত হচ্ছেন তাদের এই আচরণ দেখে, কিন্তু আসলে তো তারা আপনাকে এভাবে প্রত্যাখ্যান করতেছে না, আপনাকে মিথ্যা প্রতিপন্ন করতেছে না, আপনি তো তাদের কাছে আল আমিন বলে উপাধি অর্জন করেছেন, তারাই ঘোষণা দিয়েছে আপনাকে, কিন্তু আপনাকে আজকে মিথ্যা প্রতিপন্ন করতেছে কেন? এটা আপনাকে নয়, আপনার সাথে আপনার মুখ দিয়ে যেই হক প্রচারিত হয়, সঠিক প্রচারিত হয়, ওটাকে তারা প্রত্যাখ্যান করতেছে। ওলা কিন্না জালেমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই জলেমরা আল্লাহ তবরকতাল নিদর্শন গুলিকে প্রত্যাখ্যান করতেছে আপনাকে নয়, কারণ হক যার মাধ্যমে যার মুখ দিয়ে সেটা প্রচারিত হোক না কেন তাকে প্রত্যাখ্যান করা হয়, সেটা যার মুখ দিয়েই হোক, এটা হকের দোষ, এটা লোকের দোষ না, হকের দোষ। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ, সান্ত্বনা না বরং শুধু বরং ধমকও দিয়েছে এই আয়াতের পরের আয়াতে, কি বলছেন, ওয়াইন কানা কবর আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাকাত আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়া ওয়ালাউ শা আল্লাহু লাজমাআহুম আলাল হুদা ফালা তাকুন মিনাল জাহিলিন। আল্লাহ তাআলা কি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাছে যদি এরকমই বড় কিছু মনে হয় তাদের বিমুখ হয়ে যাওয়া এই হক থেকে, তোমার এই সঠিক ইসলাম সঠিক দাওয়াত থেকে যদি তারা বিমুখ হয়ে যায়, এবং এই বিমুখ হয়ে যাওয়াটা যদি এতই কিছু চিন্তার বিষয় হয়ে যায়, এমন বড় কিছু মনে হয় তোমার কাছে, ঠিক আছে তুমি তোমাকে ছেড়ে দিলাম, স্বাধীন করে দিলাম, দেখি তুমি কি হবে তাদেরকে নিয়ে আসো, এটা তো আমার বাস্তব, এটা আমার একটা নিয়ম, এটা আমার বেড়ে দেওয়া একটা রীতি যে হক পথে লোক কম হবে, চিন্তায় কেন ভেঙে পড়তে এসো তুমি, তার মানে কি তুমি আমার নীতি পরিবর্তন করতে চাও? আল্লাহ তো বড় কথা ধমক দিচ্ছেন আল্লাহ রসুলকে, وَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ যদি তোমার কাছে এরকম বড় কিছু মনে হয় তাদের এই বিমুখ হয়ে যাওয়া সত্যকে প্রত্যাখ্যান করাটা, তাহলে ঠিক আছে তুমি কত পাও জমিনের ভিতরে কোন যদি গর্ত পাও সেখান থেকে যদি তুমি তোমার যোগ্যতার বলে কিছু কিছু যদি আহরণ করতে পারো, আউ সুল্লামান ফিস সামাই কিংবা আসমানে চড়ে যে সিঁড়ির মাধ্যমে আসমানে চড়ে যে তোমার নিজের যোগ্যতা নিজের বলে যদি কোনো কোনো এরকম ফলদায়ক সাফল্যজনক কোনো পন্থা তুমি আবিষ্কার করতে পারো, করো, তাদেরকে নিয়ে আসো দেখি তুমি হকের পথে। ওয়ালাউ শা আল্লাহু লাজমাআহুম আলাল হুদা, আল্লাহ যদি চাইতেন তাহলে তাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের উপরে জমা করে দিতেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাজ। তোমার দায়িত্ব হলো শুধু প্রচার করে দেওয়া, কে আসলো না আসলো, মানলো না, সংখ্যাগরিষ্ঠ লোক প্রত্যাখ্যান করলো, অল্প লোক আসলো, এলে তোমার মাথা ঘামাঘামির কি আছে, ফলা তাকুনান্না মিনাল জাহিলিন, এই মূর্খতার পরিচয় আজ থেকে আর দিবে না। রাসূলকে মূর্খ বলে দিলেন আল্লাহ তো, মূর্খতার পরিচয় আর দিবে না, এই নিয়ে মাথা ঘামাঘামি করবে না, এটা আমার নিয়ম, এটা আমার নির্ধারিত রীতি, এই পথে লোক কম আসবে, তোমার চিন্তার কি আছে, তোমার এতে উদ্বিগ্ন হওয়ার কি আছে, আমার দায়িত্ব তোমাকে দেওয়া আছে প্রচার করে দাও, আসুক না আসুক সেটা সেটা তোমার দেখার বিষয় না। এখানে আল্লাহ তবারক আল্লাহ ধমক দিলেন, অন্য আয়াতে আবার সান্ত্বনা দিয়েছেন। এরপরে আরো একটি আয়াতের ভিতরে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ, ইন ইত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইখরুসুন। হে রাসূল, আপনি উদ্বিগ্ন হচ্ছেন অল্প সংখ্যক লোক দেখে আপনার দলে, ওই পথে অনেক লোক, এই জন্য আপনি চিন্তিত হচ্ছেন, কিন্তু আমার আজকে উপদেশ শুনে রাখেন, ইন্তুতে আকসারামেন ফিল আরদি ইযিল্লুক আন সাবিলিল্লাহ, যদি আপনি অধিকাংশ যদি অনুসরণ করতে যান এই ধারণায় যে ওই পথে যখন অধিকাংশ লোক চলে গেছে, ওই পথে যখন এত সংখ্যাগরিষ্ঠ লোক, ওরাই হক হতে পারে, এই চিন্তা করে যদি তাদের অনুসরণ আপনি করেন, লা ইযিল্লুক আন সাবিলিল্লাহ, নির্ঘাত আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছেন জানতে হবে। এরপর আল্লাহ তবারক তাআলা সান্ত্বনা বাণী দিচ্ছেন যে বাতিলের পথে লোক সংখ্যা কেন বেশি, এটা আমাদেরও জানার দরকার। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যুক্তি দিয়ে, আমরাও যুক্তিবাদী, অনেক সময় যুক্তিবাদীদেরকে পছন্দ করি এবং যুক্তির পিছনে বেশি দৌড়াই। আল্লাহ তবারক তাআলা এখানে যুক্তি দিয়েই বুঝিয়েছেন যে কেন বাতিলের পথে লোক বেশি এবং হক পথে লোক কেন কম। আল্লাহ নিজে বলছেন ইন ইত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইখরুসুন, বাতিলের পথে এই জন্যই লোক বেশি যে তারা অনুসরণ করে তাদের মনোবৃত্তির, খিয়াল খুশির, মনে যা চাই তাই, মনে যাই যা চায় তাই, যদি মনে যা চায় তাই যদি আপনি করার স্বাধীনতা লাভ করেন, তাহলেও যে এই ধরনের স্বাধীনতা দান করে তার পথে লোক বেশি হবে না তার পথে। এখন ধরেন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে লোক আমাদের বাংলাদেশে, ধরেন যে 100 দল, কোন এক নেতা যদি ধরেন যে বড় কোন এই শিল্পপতি, বিশ্বের কোন এক শিল্পপতি বাংলাদেশে যে বলল যে আমার দলে যে আসবে তার ইচ্ছা মোতাবেক, তার মনে যা ধরবে তাই আমি তাকে দান করব, দেখবেন যে 100 পার্টি সব ভেঙে যায়, সব 1 পার্টি হয়ে গেছে, সব 1 পার্টি হয়ে গেছে, এটা কত বেশি দিন লাগবে না, এত প্রচারের দরকার হবে না, খালি একটা ঘোষণা দিই বাস, মনে যে যা চাইবে, আমার কাছে অর্থের কোনো অভাব নেই, সব আমি পূরণ করবো, আমার দলে আসো, দেখবেন যে 100 পার্টি নেই, সব 1 পার্টি হয়ে গেছে, ওই দলে আসতে 1 সপ্তাহের ভিতরে সব পার্টি ভেঙে এই পার্টিতে এসে উপস্থিত, মনের অনুসরণ করতে পারা যাবে, মন আপনার যা চাইবে, মন কি না চাই, মন কি না চাই, ওই মনের মন পূজারী যদি কেউ বলে, কোন নেতা যদি এরকম ভাবে ডাকে বা কোন দলের বৈশিষ্ট্য যদি এরকম হয় যে মন যা চাইবে ইচ্ছা স্বাধীন চলা যাবে, কোনো অসুবিধা নেই, বরং এটাই হলো উত্তম, তাহলে এই দলের লোক সংখ্যা বেশি হবে। আল্লাহ ওই কথাই বলছেন ইয়াত্তাবিউনাইল্লাযন, এই জন্য ওই পথে লোক বেশি এবং আপনার পথে লোক কম, যে তারা তাদের নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে, কোনো বাধা নিষেধ নেই, মনোবৃত্তির অনুসরণ করে, যা মনে চাই তাই অনুসরণ করে, কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আপনি যেই পথে তাদেরকে ডাকতেছেন বিভিন্ন ধরনের বাধা নিষেধের পথ, মনকে নিয়ন্ত্রণ করার একটা আপনি দাওয়াত দিচ্ছেন, নিজের খেয়াল খুশি মতো চলা যাবে না, আপনি বলতেছেন এটা শিরক, ওটা হারাম, এটা হালাল, ওটা হারাম, এটা জায়েজ, ওটা নাজায়েজ, এটা সুন্নত, এটা বেদাত, এটা শিরক, এটা তাওহীদ, এই এত বাধা কন্ত, এগুলো সবই মনের বিরুদ্ধে, আপনার মন চাই অমুক সুন্দরীর সাথে জেনা করতে, ইসলাম বলে না চলবে না, কেউ দল যাবে, যারা এই পন্থী তারা যাবে ওখানে, হারাম খাওয়া হারাম, হারামের সাথে তার আপোষ। হারাম জিনিস যদি আপনি নিষেধ করে দেন, হারাম খাওয়া চলবে না, কি আসবে বাধা, কত রকমের বাধা। তাওহীদ মানতে হবে, শিরক পরিত্যাগ করতে হবে, সুন্নত মানতে হবে, বেদাত পরিত্যাগ করতে হবে, হালাল খেতে হবে, হারাম পরিত্যাগ করতে হবে, জায়েজ মানতে হবে, নাজায়েজ পরিত্যাগ করতে হবে, কত কণ্টক। সব এগুলো হল মনে মনে যা চায় তার বিরুদ্ধে এই সমস্ত সব বাধা অন্তরায়। এই যে অন্তরায় সৃষ্টি করতেছেন আপনি, এত বাধা সৃষ্টি করেছেন, এই জন্য লোক কম, এই জন্য লোক কম। আল্লাহ তো বড় কথা জানিয়ে দিলেন, আল্লাহ তো বড় কথা এই আয়াতের ভিতরে পরিষ্কার ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ তো বড় কথার বক্তব্য থেকে এবং রসুল সাল্লাহ সাল্লামের বক্তব্য থেকে, যে বাতিলের সংখ্যা বেশি হবে এবং সত্যের সংখ্যা, সত্যের অনুসারীদের সংখ্যা খুব কম হবে। এবং কত কম এই হাদিস থেকে তার একটা তুলনাও পেয়ে যাচ্ছি, পার্সেন্টেজ তুলনাও পেয়েছি, 1 আর 72, এত কম। তাহলে আজকে থেকে আমরা আশা করা যায় একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, যে অনেক সময় আমরা যে দেখি থেকে এত লোক কি বাতিল, হ্যাঁ এত লোক বাতিল হয়ে যেতে পারে কোরআন হাদিসের বিরুদ্ধে। এত লোক এক পথে চলে গেছে যার জন্য আমরা কোরআন হাদিসটাকে অনেক সময় নরম ভাবে বুঝতে চেষ্টা করি এবং এই সংখ্যার দিকটাই বেশি আমাদের কাছে প্রাধান্যতার দিক হয়ে উঠে, আমরা অনেক সময় ওইদিকে মনোযোগ দিয়ে থাকি। আজকে থেকে সিদ্ধান্ত, এই হাদিস থেকে আপনারা জানতে পারতেছেন যে বরং বাতিলের সংখ্যাই বেশি হবে, বাতিলের সংখ্যাই বেশি হবে। আপনি এখন এই কথা বলতে পারেন, যদি কোনোদিন তাহলে কোরআন হাদিস, সরাসরি কোরআন এবং হাদিস পন্থীদের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে কি তারা বাতিলের ভিতরে চলে যাবে নাকি? যখন আমরা মাপকাঠি তৈরি করলাম যে বাতিলের মাপকাঠি হল এটাই যে কোন দলের বাতিলের উপরে থাকার মাপকাঠি হল এটাই যে তাদের লোক সংখ্যা বেশি হবে, সংখ্যা গরিষ্ঠ হবে তারা, কিন্তু তার অর্থ কি এটা যে কোন সময় যদি হকপন্থীদের সংখ্যা বেশি হয়ে যায়, হকপন্থীদের সংখ্যা যদি কোন সময় বেশি হয়ে যায় তাহলে কি তাহলে তারা বাতিলের ভিতরে চলে যাবে? না, হকপন্থীদের সংখ্যা যদি কোনোদিন বেশি হয়ে যায় তা দুনিয়াতে খবরও হয়ে যায়, বুঝেছেন? তাহলে এত এত বেশির দরকার না। আল্লাহ রসুলের যুগের দিকে তাকান, শুধু মদিনাবাসী এই হক সবাই গ্রহণ করে নিয়ে যাবেন, কোন মতভেদ নেই এর ভিতরে, দেখেন সারা বিশ্বে খবর হয়ে গেছে। এবং এটাও নয় যে যদি আমরা এই কথা বলি যে সত্যের মাপকাঠি হল সংখ্যা লঘিষ্ঠ হওয়া, সংখ্যা অল্প হওয়া, এমন কেউ যদি ছদ্মবেশী বাটি পাটি তৈরি করে একটা মতবাদ চালু করে দেবে যে আমার লোক সংখ্যা কম, এটাও নয়। বরং হক পথে, সঠিক পথে, এই জন্য লোক কম বাস্তবের দিকে, বাস্তবের দিকে, এরকম অভিনয় মার্কা নয়, বাস্তবের দিকে যদি দেখা যায় যে তারা লোক সংখ্যা কমে যায়, লোক সংখ্যা কমে যায়, কারণ ওই যে বাধা নিষেধ আছে, অনেক কণ্টক, অনেক অন্তরায় রয়েছে, যার জন্য বাস্তবের দিকে যদি তাকানো যায় তাহলে এদের সংখ্যা চিরদিন কম থাকে। আর এই যে কথা আমরা বললাম, কোন সময় আর এই চিন্তা করবেন না বা জায়েজ হবে না যে কোন এই হকপন্থী কোরআন সুন্নাহ পন্থীদেরকে দেখে, নিরপেক্ষ কোরআন হাদিস পন্থীদেরকে দেখে, অল্প সংখ্যক দেখে আর কোনদিন এই বাতিল বলার চেষ্টা করবেন না বা কোনদিন এই ধারণা করবেন না যে তারা বাতিল, বরং এদের সংখ্যা কম হয় এটাই গৌরব করতে হবে, এটাই ফখরের বিষয় হতে হবে যদি আপনার সংখ্যা কমে যেতে থাকে, হ্যাঁ এবার তাহলে আমি এই হাদিসের আওতায় পড়েছি, এটা আপনার ফখরের অহংকারের বিষয় হওয়া যাওয়া দরকার, আপনি সংখ্যা কম হয়ে গেছেন, এটা আল্লাহ রসুল সাল্লামের ভবিষ্যৎবাণী আপনার উপরে প্রতিফলিত হয়েছে, আপনি আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ লাভ করেছেন। এটাই আমরা যদি সংখ্যা অল্প দেখে বাতিল বলতে চাই, যেমন আজকে চলছে, যেমন আজকে বাতিল বলা চলছে, আপনি দুই একজন আপনারা দুই একজন ধরেন যে এরকম কোরআন হাদিস পন্থী হয়ে দিয়েছে, কত টিটকারি মস্কারি চলবে। এখানে তো অল্প স্বল্প দেশে যে আরো কত যে শুরু হবে আল্লাহ জানে। এটাতে কোন সময় আপনি উদ্বিগ্ন হবেন না, চিন্তাগ্রস্ত হবেন না, হতাশাগ্রস্ত হবেন না, নার্ভাস হবেন না, বরং এটাই আপনার সান্ত্বনা, এটাই আপনার ফখর এবং গৌরবের বিষয় যে আপনি একাই। সংখ্যা এই হকপন্থীদের সংখ্যা কমই হয়ে থাকে। যদি কেউ হকপন্থীদেরকে সংখ্যা কম দেখে বাতিল বলতে চায়, তাহলে জানবেন যে তার কণ্ঠ ফেরাউনের সাথে মিলেছে, ফেরাউনের সাথে মিলেছে। ফেরাউনই সর্বপ্রথম এই মাপকাঠি তৈরি করেছে, অল্প হলে বাতি, এটা হল মাপকাঠি তৈরি করা কাজ ফেরাউনের। মুসা আলাইহিসসালাম কে? উনি চিনেন তো আল্লাহর প্রেরিত নবী কালিমুল্লাহ, সরাসরি যার সাথে আল্লাহ তোমার কথা বললেন, যা যিনি এত মর্যাদাপূর্ণ নবী, উলুল আজম পাঁচজন নবীর ভিতরে তাকে রাখা হয়েছে, আল্লাহ তোবারকতার নিকটে সর্বশ্রেষ্ঠ নবী রসুল হলেন পাঁচজন, তার ভিতরে হজরত মুসাও রয়েছেন। হজরত মুসা এমন এক ব্যক্তি, অথচ হজরত মুসা আলাইহিসসালাম এবং তার দলের লোক সংখ্যা কম হওয়ার কারণে ফেরাউন বলেছিল বাতিলেরা, ফেরাউনের এটা কথা, এই মুসা এবং তার দল কি করে সঠিক হতে পারে, অথচ তারা সংখ্যায় অল্প কয়টা মাত্র। সংখ্যা অল্প দেখে তাদেরকে বাতিল ঘোষণা করা, এটা হল ফেরাউনের সুন্নত, ফেরাউনের সাথে তাদের কণ্ঠ মিলেছে। তাহলে তাহলে ফেরাউন কি বলতে চায়? তার লোক সংখ্যা বেশি, তার তো এটাই দাবি। হযরত মুসা আলাইহিসসালামকে এই কথা মানে অল্প অল্প সংখ্যক ঘোষণা করে নিজেকে সঠিক প্রমাণ করতে যাচ্ছে লোক সংখ্যা দিয়ে, কিন্তু আসলে ফেরাউন কি জিনিস, ফেরাউন কেমন ব্যক্তি, ওরা তো সবারই জানা। তার এই দলিল কি ঠিক? ফেরাউন এবং তার দলবল অনেক বেশি, তাদের সংখ্যাই বেশি ছিল, তাই তার জন্য কি আমাদের কাছে তারা হকপন্থী? সংখ্যা বেশি তার জন্য কি তারা হক নাকি সঠিক? এবং হযরত মুসা আলাইহিসসালাম তার এবং তার দলকে যে উনি বলে দিলেন যে এই অল্প সংখ্যক লোক এরা আবার সঠিক পথের অনুসারী কি করে? যদি সঠিক পথই হতো তাদেরটা, তাদের মতামত যদি, তাদের আদর্শ যদি সঠিক হতো, তাহলে তারা লোক সংখ্যা কেন কম? এটা হল ফেরাউন মার্কার দলিল মাপকাঠি। হকপন্থীদের সংখ্যা কমই হতে হবে, কেয়ামত পর্যন্ত এরা কম থাকবে। শুধুমাত্র কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলে, পরবর্তীতে আসতেছে আপনাদের প্রশ্নের উত্তর যে তাহলে ওই দলটা কোনটা, 72টাই যাবে জাহান্নামে, তাহলে জাহান্নামী দল দলের ভিতরে যাওয়া খুব সহজ, এবং এক এটা খুব কঠিন, এই জন্য পরিশ্রম করতে হবে। কোরআন হাদিসের জীবনও খোঁজ নিলেন না, কোরআন হাদিসের দলিলের কোন দিন জীবনে ধার ধারলেন না, আর বসে থাকবেন এত সহজ নয়, বরং সহজ হলো বাদ করে যাওয়া। যদি চুপচাপ বসে থাকেন, আলাবারাকাতিল্লাহ যদি চলে, ছেড়ে দেন যদি নিজে যে চলবে, মুসলমান হয়েছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম পাড়াতে থাকি, এই দাবিতে চলবে না। মুসলমানদের ভিতরে এই 72 দল জাহান্নামে যাবে। চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে, এর জন্য সাধনা করতে হবে আপনাকে এই দলের ভিতরে আসতে, এত সহজ নয়। সহজ হলো 72 যাওয়া, মুসলমান নাম নিয়েই কিন্তু 72 যাওয়া। এবার তাহলে আমরা জানব ওই যে এক দল, সেই দলের পরিচয় কি, তাকে কিভাবে আমরা চিনব, সেই দল কিভাবে আমরা চিহ্নিত করব। সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মানিল ফিরকাতুন নাজিয়া ইয়া রাসূলুল্লাহ, এই যে একটি দল মাত্র জান্নাতে যাবে, এটি কোন দল আমাদেরকে চিনিয়ে দেন। বাহাত্তরটা সম্পর্কে জিজ্ঞেস করেননি, এটা তো অনেক দরকার হল, কোনটা নাজাত প্রাপ্ত দল ওটার ভিতরে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে যা বলেছেন এটা দুই বর্ণনাতে এসেছে, দুইটা হাদিসের ভিতরে দুরকম ভাবে এসেছে। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেছিলেন, আল জামা ওয়াইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ রাসূল বলেছেন সেটা হল আল্লাহ তো বড় কথা একটা নির্বাচিত জামাত, এবং আল্লাহর রহমত হল, আল্লাহর হাত হল জামাতের উপরে। এখানে কিন্তু একটু সমস্যার সমাধান হচ্ছে না। তো যদি জামাতই হয়, জামাত অর্থ হল দল, তাহলে যত বড় দল হবে ততই ভালো। এখানে কিন্তু একটা বিভ্রান্তি থেকেই যাচ্ছে, কিন্তু বিভ্রান্তি কখন থাকবে, যখন আমরা জামাত শব্দের অর্থ না বুঝব। জামাত কাকে বলা হয় এটা জানলেই তো সমস্যার সমাধান। আমরা আগেই বলেছি যে কোনো কিছুরই অর্থ বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি অর্থ করেছেন, তার সাহাবীরা কি করেছেন। হয়তো অনেক সময় আল্লাহ রাসূল বলেছেন কিন্তু অর্থ করেছেন সাহাবীরা, সাহাবীরা কি অর্থ করেছেন জামাত সম্পর্কে এটা জানলেই হয়ে গেল। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা বর্ণনা এসেছে, প্রসিদ্ধ বর্ণনা যেটা হলো সেটা হলো, মা ওয়াফাকাল হাক্ক ওয়ালাউ কুনতু ওয়াহিদান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে জামাত হলো ওটা, ওই জামাতের কথা আল্লাহ রাসূল বুঝিয়েছেন, যেই জামাতের কথা হকের সঙ্গে সঠিকের সঙ্গে মিল পড়ে, যদিও সংখ্যায় একজনই হয়ে যাক না কেন, সংখ্যায় যদি একজনও হয়ে যায় না কেন, ওটাই জামাত। হযরত ইবনে মাসউদ সংজ্ঞা দিলেন জামাতের, যে জামাত অর্থ হল ওই জামাত যেই জামাতের কথা এবং কাজ হকের সাথে মিলে, অর্থাৎ কোরআন এবং হাদিসের সাথে মিলে, ওয়ালাউ কুনতা ওয়াহিদান, যদিও তুমি সেই দলের ভিতরে একজনই হও না কেন। তাহলে ওই যে আমরা উদার অর্থ গ্রহণ করি এটা নয়, খালি লোক সংখ্যা জমা করো যদি জামাতের ভিতরে আসতে চাও, লোক সংখ্যা জমা করা না, বরং হক জমা করা। কে কত হক জমা করতে পারে, কোরআন এবং হাদিসের দলিল, দলিল ভিত্তিক আমল এবং আকীদা গড়ে তুলতে পারে, সেটাই হলো জামাত। এবং ইবনে মাসউদ বলতেছেন যদি এই দলে একজনও হোক না কেন, তবুও এটাই জামাত। এবং হযরত ইবনে মাসউদের ব্যাখ্যা অত্যন্ত সঠিক, সরাসরি আল্লাহর ব্যাখ্যার সাথে মিল আছে, সরাসরি আল্লাহর কথার সাথে মিল আছে হযরত ইবনে মাসউদের এই ব্যাখ্যা। আল্লাহ তো বড় কথা, কোরআন শরীফের ভিতরে হযরত ইব্রাহিম সম্পর্কে যে আমাদের কাছে বর্ণনা দিয়েছেন, হযরত ইব্রাহিম কয়জন মানুষ, একজন না। প্রথমে হযরত ইব্রাহিম যে হক তুলে ধরলেন, একজনই মানুষ তো, পৃথিবীর কোটি কোটি মানুষ তখন এক পথে শিরকের ছায়াতে চলে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে, এমনকি তার বাড়িও হলো শিরকের আখড়া। তার পিতা আজর নিজে মূর্তি দেবতা তৈরি করে বাজারে সাপ্লাই দেয়, সেই ভয়ে জন্ম সারা পৃথিবী যখন শিরকে নিমজ্জিত ডুবে হাবুডুবু খাচ্ছে, ওই সময় হযরত ইব্রাহিম একটাই লোক, একটাই যুবক প্রথমে এই হক তুলে ধরলেন, কি বুঝে ফেললেন, তার ব্রেনে ধরল না কি ব্যাপার, এই মূর্তিগুলোকে নিজে তৈরি করে আবার কি করে তাদের কাছে চাওয়া পাওয়ার জন্য আবেদন করা হয়, ব্রেন ধরল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেনে আর ধরছে না, যায়
এই হক মারা যাওয়া শুরু করে দিয়েছে অন্তরে। হযরতে ইব্রাহিম কয়জন? একজন লোক মাত্র দুনিয়াতে তখন। তাওহীদবাদী আল্লাহ তাবারক ওয়া তাআলার একত্ববাদ বুঝার ব্যাপারে একজন মাত্র হযরত ইব্রাহিম পৃথিবীতে, তখনও দ্বিতীয় জন কিছু হয়নি। হযরত ইব্রাহিম শুধু নিজে বুঝেই ক্ষান্ত হননি, ঘোষণাও দিয়ে দিলেন একা হলে কি হবে। এক দলে যে কাজ না করতে পারে, কোটি কোটি লোকের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, সারা বিশ্বের এই শরিক পন্থীদেরকে ঘোষণা দিয়ে দিলেন। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك لفي ضلال مبين। তার পিতাকে দিয়ে ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। যখন তার পিতাকে এই ঘোষণা দিয়ে দিলেন যে হে পিতাজি, আপনি এবং আপনার গোটা জাতি এই যে দেবতার পূজা করে চলছেন, এই যে মূর্তির পূজা করে চলছেন, এই পূজা হল সম্পূর্ণ স্পষ্ট পথ ভ্রষ্ট ছাড়া আর কিছু না। বিভ্রান্তির ভিতরে আপনার গোটা জাতি নিমজ্জিত রয়েছেন, আপনি এবং আপনার গোটা জাতি। হযরত ইব্রাহিম একাই এই ঘোষণা দিয়ে দিলেন, আপনি আপনার গোটা জাতি, একাই চ্যালেঞ্জ, গোটা জাতি আপনি বিভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছেন, এতে কোন সন্দেহ নাই। এই ঘোষণা কোরআন শরীফে এসে গেছে। হযরত ইব্রাহিমের মুখ দিয়ে যে ঘোষণা বেরিয়েছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটা এই সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছেন, সম্ভবত সূরা আনআম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে কি উপাধি দিয়েছিলেন? এই যে এই হক তুলে ধরলেন, কয়জন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একাই। তাতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি লকব দিয়েছিলেন, কি উপাধি দিয়েছিলেন? শুধু জামাত নয়, লক্ষ লক্ষ জামাত।